তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله। মাদানী চ্যানেল বাংলার ট্রান্সমিশন রহমতপূর্ণ প্রভাত নিয়ে উপস্থিত হয়েছি। যারা আমাদের সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। আসুন আমরা শুরুতেই পবিত্র কালাম থেকে তেলাওয়াত শ্রবণ করি। আমাদের সাথে রয়েছেন ইমরান ভাই, ইনশাআল্লাহ তাআলা ওনার থেকে আমরা তেলাওয়াত শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من قد أخزيته وما للظالمين من أنصار آمنت بالله صدق الله العظيم।
পবিত্র কালাম থেকে আমরা শ্রবণ করেছি, হৃদয় উদ্ভাসিত করেছি, রহমত প্রাপ্ত হয়েছি আলহামদুলিল্লাহ। কেননা কালাম শ্রবণ করলে, কালামুল্লাহ শরীফ পাঠ করলে রহমত পাওয়া যায়। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু আকবার। দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি ক্ষমা করাকে ভালোবাসেন। আর মানুষের কামনা হচ্ছে আল্লাহ পাক মানুষের জীবনের গুনাহগুলোকে যেন ক্ষমা করে দেন, আল্লাহ পাক যেন বান্দার প্রতি রহমত নাজিল করেন। এবং হাদিসে পাকের মধ্যে এসেছে যে বান্দা আল্লাহ সম্পর্কে যেমন ধারণা করে তিনি তেমন। আল্লাহ তাআলা বান্দাকে উদ্দেশ্য করে বলেছেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আজকের আমরা রহমতপূর্ণ প্রবাদে বিষয় নিয়েছি রহমত ইলাহি, আল্লাহ পাকের রহমত। আল্লাহ পাক আমাদের উপর কী কী রহমত অবতীর্ণ করেছেন, কী কী করবেন, কেন করবেন, কী জন্য করবেন, কী কাজ করলে করবেন, সার্বিক দিক নিয়ে আজকে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হচ্ছেন আমাদের বিজ্ঞ মোবাল্লিকগণ, আমাদের রাফি ভাই এবং পাশাপাশি ইহসান কাদরী। ইনশাআল্লাহ তাআলা আমরা ইনশাআল্লাহ তাআলা কালামও শ্রবণ করবো, হামদে বাড়িতে আলা শ্রবণ করবো, পাশাপাশি রহমতপূর্ণ পর্বাতে আমরা ইনশাআল্লাহ তাআলা আপনাদের কলও শ্রবণ করে থাকি। আজকের টপিক নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে। শুরুতে আসুন আমরা একটি দুরুদে পাকের ফজিলত জেনে নিই। প্রিয় নবী রাসূলে আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ইরশাদ ফরমান যে তোমরা যেখানেই থাকো আমার প্রতি দুরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসুন আমরা হামদে বাড়িতে আলা শ্রবণ করি।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিব আল্লাহ। দুনিয়া মে হর আফত সে বচানা মৌলা, উকবা মে না কুছ রঞ্জে দিখানা মৌলা, উকবা মে না কুছ রঞ্জে দিখানা মৌলা, আর বৈঠু যো দরে পাক পয়ম্বর হুজুর ঈমান পে উস বক্ত উঠানা মৌলা। পুরন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রেখো মগন তোমার প্রেমে ইলাহি, নিজেকে যেন যাই ভুলে গুণ তোমার প্রেমে ইলাহি, নিজেকে যেন যাই ভুলে ইলাহি, কি সদবি ভর তোমার প্রেমে যেন থাকি সদবি ভর, এমন সুধা দাও না মরে তোমার প্রেমে ইলাহি, নিজেকে যেন যাই ভুলে ইলাহি। সদা তোমার ভয়ে ইলাহি এমন থেকে দুনিয়ার ভালোবাসা বুঝে বিভোর খুব তব প্রেমে ইলাহি বিভোর খুব প্রেমে ইলাহি রেখো মগন তোমার প্রেমে ইলাহি নিজেকে যেন যাই ভুলে ইলাহি
আমিন আমিন মাশাআল্লাহ। দর্শক শ্রোতা আসুন আমরা টপিকের দিকেই যাচ্ছি। আজকের যে টপিক রয়েছে আমাদের, আজকের যে বিষয় রয়েছে, রহমতে ইলাহি, আল্লাহ পাকের রহমত যেন আমরা পেয়ে যাই, সেই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। শুরুতেই আমরা ইহসান ভাইয়ের কাছে যাব আজকের বিষয় নিয়ে আলোচনা করার জন্য।
ইল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আজকের বিষয় মাশাআল্লাহ যে বিষয় রাখা হয়েছে রহমতে ইলাহি, তো আল্লাহ তাআলার রহমত পাওয়ার একটা মাধ্যমও আলহামদুলিল্লাহ রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান। এর মাধ্যমে অসংখ্য রহমত যারা আমরা বয়ান করছি বা যারাই মাদানী চ্যানেল দর্শকবৃন্দ যারা শ্রবণ করছে দেখছে, আমার বিশ্বাস প্রত্যেকে এই অনুষ্ঠানের মাধ্যমে এরাও রহমতের অধিকারী হচ্ছে। আর আল্লাহ তাআলার রহমত এতই বেশি যে আল্লাহ তাআলার রহমতের তো কোনো শেষ নেই, আর সেটা বয়ান করে কীভাবে শেষ হবে। অসংখ্য নিয়ামত রয়েছে আল্লাহ তাআলার। কুরআনে পাকেও আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, অসংখ্য হাদিসে পাকের মধ্যেও আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ পাকের অনুগ্রহ বান্দার উপর কেমনভাবে প্রভাবিত হয়েছে হাদিসে পাকের মধ্যেও অসংখ্য ঘটনা রয়েছে। তো আমার আল্লাহ তাআলা এমন এক রহমত বান্দাদেরকে দান করেন, বান্দাদের প্রতি অনুগ্রহ করেন। তো শুরুতে একটি খুব সুন্দর শিক্ষণীয় একটি ঘটনা যেটা শেয়ার করছি, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এখনই আমার নিকট আমার বন্ধু জিব্রাইল আমিন আলাইহি সালাম এসেছিল এবং বলল যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার এক বান্দা বলেছিল যে আল্লাহ তাআলার এক বান্দা সমুদ্রের মাঝে একটি পাহাড়ের চূড়ায় তিনি 500 বছর ইবাদতে রত ছিল।
আচ্ছা।
এবং ওই পাহাড়ের প্রশস্ত ছিল 30 হাত এবং দীর্ঘ ছিল 30 হাত। আল্লাহ তাআলা তাকে সেই পাহাড়ের মধ্যে এমন একটি আঙ্গুলের ন্যায় একটি পানি প্রবাহিত একটি নদী সৃষ্টি করে দিলেন, যেই পানি ওই দিন শেষে পাহাড়ের চূড়ায় এসে জমা হয়ে যেত এবং রাতের বেলা প্রতিদিন একটি আনার গাছের মধ্যে একটি আনারের ফল সেখানে ফলতো। তো ওই নেককার বান্দা প্রতিদিন আল্লাহ তাআলার ইবাদত করে সে রাতের শেষে দিয়ে সে যখন পাহাড়ের নিচে আসতো, এসে সেই ফল থেকে তিনি ফল খেয়ে নিত, অজু করত এবং আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে অর্থাৎ নামাজের মধ্যে সে নত হতো এবং সে দোয়ার মধ্যে এটাই প্রার্থনা করত যে হে আল্লাহ, যখন আমার ইন্তেকাল হবে তখন যেন আমার সিজদারত অবস্থায় ইন্তেকাল হয় এবং যখন আমাকে কাল কিয়ামতের ময়দানে উঠানো হবে তখনও যেন সিজদারত অবস্থায় যেন আমি উঠতে পারি। তখন জিব্রাইল আমিন আলাইহিস সালাম তিনি বলতে লাগলো, যখন তাকে কিয়ামতের ময়দানে উঠানো হবে তখন ইরশাদ করা হবে, আমার এই বান্দাকে আমার অনুগ্রহে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। তখন সেই নেককার বান্দা বলবে, হে পাক পরওয়ারদিগার, আমাকে আমার আমল দ্বারা কেন নয়। তখন আল্লাহ তাআলা আবারও ইরশাদ করবেন যে তাকে আমার দয়ায় অনুগ্রহে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। তখন সেই বান্দা পুনরায় বলবে, হে আমার মাওলা, আমাকে আমার আমল দ্বারা কেন নয়। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবে যে আমার এই বান্দাকে আমার যত নেয়ামত রয়েছে ওই নেয়ামতের সাথে তার আমলকে কম্পেয়ার করো। তখন দেখা যাবে যে তার অসংখ্য নেয়ামতের মধ্যে একটি মাত্র নেয়ামত, তা হচ্ছে চোখ। ওই চোখের নেয়ামতকে যখন তার 500 বছরের ইবাদতের সাথে কম্পেয়ার করবে, ওজন দেওয়া হবে, তখন দেখবে তার ওই একটি নেয়ামত চোখের যা তার 500 বছরের ইবাদতকে ঘিরে ফেলেছে, আর অন্যান্য যত নেয়ামত রয়েছে তা অত্যাধিক বেশি হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা আদেশ করবে যে আমার এই বান্দাকে জাহান্নামে পাঠিয়ে দাও। তখন ফেরেশতারা তাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। ওই মুহূর্তে সে চিৎকার করে বলবে, হে মাওলা, তোমার অনুগ্রহেই আমাকে জান্নাতে প্রবেশ করাও। তখন আল্লাহ তাআলা তাকে আবার সেখান থেকে ফিরে আসার জন্য নির্দেশ দিবে, তাকে আল্লাহ পাকের কাছে দণ্ডায়মান করা হবে। তখন আল্লাহ তাআলা তাকে বলবে যে তোমাকে যে আমি সমুদ্রের মধ্যে এই পাহাড়ের চূড়ায় যেই নিয়ামত দিয়েছি তা কোত্থেকে দিয়েছি, তা কে দিয়েছে? তখন বলবে, মাওলা, তুমি তো সেই নিয়ামত আমাকে দিয়েছো, তোমার সেই দয়ার মাধ্যমে তো আমি সেই নিয়ামত পেয়েছি। তখন আমার আল্লাহ তাআলা ইরশাদ করবেন, আজ যে তোমাকে জান্নাতে আমি পাঠাচ্ছি এটা তো আমারই অনুগ্রহ, আমারই দয়া ছিল। তখন সে বলবে যে নিঃসন্দেহে মাওলা, তোমারই দয়া, তোমারই অনুগ্রহ। তো এরপর জিব্রাইল আমিন আলাইহিস সালাম নবী পাককে উদ্দেশ্য করে ইরশাদ করবে যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই সকল বস্তু আল্লাহ তাআলার দয়ার ধারাই চলছে।
সুবহানাল্লাহ,
এই যে ঘটনাটা আমরা শ্রবণ করলাম যে
আল্লাহ পাকের দয়ার মাধ্যমে,
আল্লাহ পাকের দয়া যে এক ব্যক্তি 500 বছর ইবাদত করার পরেও সে আল্লাহ পাকের দয়া ছাড়া জান্নাতে প্রবেশ করার উপযোগী নয়। আজকে আমরা যদি আমাদের ইবাদত, আমাদের রিয়াজত, আমাদের বন্দেগীর কথা বলি, আমাদের নেক আমলের কথা বলি, আমাদের হায়াত তো 500 বছরও না, যদিও 500 বছর এখানে ঘটনার মধ্যে উল্লেখ আছে। যদি কেউ 1000 বছর ইবাদত করে আল্লাহ তাআলার, তখনও কেউ তার ইবাদত দ্বারা জান্নাতে যাওয়ার উপযোগী নয়, একমাত্র আল্লাহর দয়া ছাড়া। অসংখ্য বড় বড় গুনাহগারদেরকেও আল্লাহ তাআলার দয়া এদেরকে জান্নাত দিয়েছেন, এদেরকে মাফ করে দিয়েছেন। কুরআনে পাকের সুরার মধ্যেও 25 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ইমানের অনুবাদ, এবং তিনি যিনি আপন বান্দাদের তওবা কবুল করেন ও পাপসমূহ মার্জনা করেন এবং জানেন যা কিছু তোমরা করো। আল্লাহ তাআলা আপন বান্দাদেরকে অনেক দয়া করেন। আমরা জানি যে দুনিয়ার আইনের নিয়ম হচ্ছে বান্দা যখনই গুনাহ করবে, অপরাধ করবে, সেই বান্দাকে শাস্তি প্রদান করা। আর আমরা আল্লাহ পাকের আইন এটাই যে বান্দা যতই গুনাহ করুক, যদি সেই বান্দা অন্তর থেকে সত্যিকারভাবে তওবা করে, আমি আমার সেই বান্দাকে মাফ করে দিব। এটা হচ্ছে আমার আল্লাহ তাআলার আইন, আল্লাহ পাকের দয়া। এর জন্য প্রতিটা কাজে, প্রত্যেকটা মুহূর্তের মধ্যে আমাদেরকে এই ধ্যান ধারণা, চিন্তা ভাবনা রাখতে হবে যে আমার আল্লাহ পাক আমাকে দেখছে, আমার আল্লাহ পাকের দয়া আমাদের প্রয়োজন রয়েছে।
আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ না হওয়া, আল্লাহ পাক আমাদেরকে এত রহমত দান করে, যদি আমরা রহমতের ভিখারি না হতাম। দেখুন, কোরআনে পাকের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ পাকের রহমতের কথা বলা হয়েছে। আমাদেরকে কি বলেছেন? অতঃপর তোমরা এসবের পর মুখ ফিরিয়ে গেলে, আর যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ রহমত না হতো, তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে, মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আল্লাহর রহমত যদি না থাকত, প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ পাকের রহমত। আমরা বিভিন্নভাবে আল্লাহ পাকে নাফরমানি করি, আল্লাহ পাক যা বারণ করেছেন সেই কাজগুলো আমরা করেই যাই, তারপরেও আল্লাহ পাক আমাদেরকে না রিজিক বন্ধ করেছেন, না সম্মান হানি করেছেন, না ইজ্জত চলে গিয়েছে, না শান ও শওকত চলে গিয়েছে। প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় সমাসীন আমরা রয়েছি, ঠিক রয়েছি। এগুলো কি? একে আমরা আল্লাহ পাকের দিক থেকে আমরা মুখ ফিরিয়ে নিলাম এবং আল্লাহ পাকের অনুগ্রহ অনুকম্পা আমরা পেলাম। হ্যাঁ, যদি অনুগ্রহ অনুকম্পা নাই থাকতো, তাহলে তো আমরা দুনিয়াতেও বাঁচতে পারতাম না,
অস্তিত্ব
আখিরাতেও আমাদের তো কোনো অস্তিত্ব থাকতো না, আমাদের ই হয়ে যেত। এজন্য কোরআনুল মাজিদের মধ্যে মহান রব তাআলা বিভিন্ন জায়গায় রহমতে ইলাহির কথা বলেছেন। আরও শুনবো আমাদের রফি ভাই থেকে।
এই রহমতে ইলাহি এর মাধ্যমেও কিন্তু আমরা আল্লাহ তাআলার রহমতের অন্তর্ভুক্ত হতে পেরেছি।
জি,
তো আমাদের দাওয়াত ইসলামের মাকতাবাতুল মদিনার প্রকাশিত কিতাব খফে খোদা এর 142 পৃষ্ঠায় রয়েছে, কিয়ামতের দিন এক ব্যক্তি আল্লাহ পাকের দরবারে উপস্থিত হবে আর ওই ব্যক্তিকে তার আমলনামা দেওয়া হবে, তখন সে তাতে অধিক পরিমাণে গুনাহ দেখতে পাবে। এরপর আরজ করবে, হে দয়ালু মাওলা, আমি তো এই গুনাহগুলো করিনি। আল্লাহ পাক এরশাদ করেন, আমার কাছে এগুলোর পক্ষে শক্ত সাক্ষী রয়েছে। তখন সেই বান্দা নিজের ডানে এবং বামে ঘাড় ঘুরিয়ে দেখবে, কিন্তু কোনো সাক্ষী দেখতে পাবে না, এবং বলবে, হে দয়ালু প্রতিপালক, সেই সাক্ষীদাতারা কই? তখন আল্লাহ পাক তার শরীরের অঙ্গসমূহকে সাক্ষী দেওয়ার জন্য নির্দেশ দিবেন।
আল্লাহ আল্লাহ।
কান বলবে, হে আমি হারাম শুনেছি,
ওহ,
এবং আমি এ ব্যাপারে সাক্ষ্য প্রদান করছি। আর চক্ষু দ্বয় বলবে, হে আমি তো হারাম দেখেছি। মুখ বলবে, হে আমি হারাম বলেছি। একইভাবে হাত এবং পা বলবে, হা আমরা হারামের দিকে অগ্রসর হতাম, ইত্যাদি ইত্যাদি বলে ওই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ওই ব্যক্তির দোষগুলো সামনে নিয়ে আসবে। তখন সে বান্দা এসব কিছু শুনে নিরাশ হয়ে যাবে। এরপর যখন আল্লাহ পাক তার জন্য জাহান্নামের যাওয়ার হুকুম করবে, তখন সেই ব্যক্তির ডান চোখের একটি পাপড়ি আল্লাহ পাকের দরবারে কিছু বলার জন্য অনুমতি চাইবে, এবং অনুমতি পেয়ে আরজ করবে, হে মাওলা, তুমি কি ইরশাদ করনি যে আমার যে বান্দা নিজের চোখের কোনো পাপড়িকে আমার ভয়ে অশ্রুসিক্ত করবে, আমি তাকে ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা রহমত যে কি, তা আরেকটু সামনে গেলে হয়তো আমরা আরও ক্লিয়ার হতে পারবো। এখানে আল্লাহ পাক ইরশাদ করবেন, অবশ্যই তো সেই পাপড়ি আরজ করবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তোমার এই গুনাহগার বান্দা তোমার ভয়ে কান্না করেছিল, যার কারণে আমি পাপড়ি ভিজে দিয়েছিলাম, চোখের পাপড়ি। আর এটা শুনে আল্লাহ পাক সেই বান্দাকে জান্নাতে যাওয়ার আদেশ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একজন ঘোষণাকারী ঘোষণা করবে, শোনো, উমুকের ছেলে উমুক নিজের চোখের একটি পাপড়ির কারণে দোজক থেকে মুক্ত হতে যাচ্ছে।
সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমত দেখুন,
আল্লাহ পাকের রহমত। হে আশিকের রাসূল, এই ঘটনা হতে যেখানে আল্লাহ পাক পাকের ভয়ে কান্না করার গুরুত্ব প্রতীয়মান হয়েছে, এতে এটাও জানা গেল যে আল্লাহ পাকের রহমত অনেক প্রশস্ত, তিনি দয়ালু মাওলা, আপন বান্দার উপর সীমাহীন দয়া করেন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসলে আল্লাহ পাকের রহমতের আলোচনা যখন আসে, তখন দিল মন খুশিতে আত্মহারা হয়ে যায় যে মহান রব তাআলা আমাদের উপর কত দয়া করেছে, কত রহমত অবতীর্ণ করেছে। সুবহানাল্লাহি ওয়াহামদি, আল্লাহু আকবার। শুনবো এবং জানবো আরও আল্লাহ পাকের রহমত। আসুন, আপনাদের কিছু কল আমাদের সাথে যুক্ত হয়েছে, আমরা কলগুলো অনুষ্ঠানে সামিল করে নিই, এরপর ইনশাআল্লাহ তাআলা আবার আমরা আলোচনায় আসবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ হানিফ খান, নারায়ণগঞ্জ থেকে বলছি। অনুষ্ঠান দেখতেছি, সবাইকে উৎসাহ দেই যেটা দেখার জন্য, অনুষ্ঠান দেখার জন্য মাদানী চ্যানেলের ভক্ত হয়ে গেছে অনেকেই, আমিও ভক্ত। আমি যাতে আপনাদের এই অনুষ্ঠান দেখে যাতে শিখতে পারি, অনেক জানতে পারি, যাতে প্রচার করতে পারি, এটাই আমার প্রত্যাশা।
মাশাআল্লাহ, আল্লাহ পাক দয়া করুক, ভালো কিছুর সাথে, ভালো মানুষের সাথে সুসম্পর্ক সম্পর্ক রাখতে রাখতেই কিন্তু আল্লাহ পাকের সাথে সম্পর্ক হয়ে যায়। তো সেজন্য দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা, দেখুন রহমতে ইলাহি আজকের আল্লাহ পাকের রহমত কোথায় কোথায় রয়েছে। সুবহানাল্লাহ। জি, নেক্সট।
মোহাম্মদ আলী আদার বলছিলাম, পঞ্চগড় থেকে বলছিলাম। আমি একটা গজল শোনার জন্য অনুরোধ করছিলাম, নূর ওয়ালা আয়া হে নূর লেকে আয়া হে।
আচ্ছা, ইনশাআল্লাহ, সাথে থাকুন। নেক্সট কল।
আমি শরীয়তপুর থেকে বলছি, মাদানী টেলিভিশন দেখ খুব ভালো লাগে, যেহেতু আপনারা সবাই ইসলামের আদর্শ, আপনারা কথাবার্তা আমার ছেলেরাও শুনে আমিও শুনি, আপনারা কথাবার্তা ভালো লাগে।
আচ্ছা, মাশাআল্লাহ, দেখতে থাকুন। আসুন কালামের দিকে যাচ্ছি আমরা, শোয়েব ভাই থেকে আমরা কালাম শ্রবণ করি। আসুন সবাই মিলে আমরা কালাম শ্রবণ করি, পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।
মন চাই যেতে মদিনা, দেখব সোনার মদিনা, মন চাই যেতে মদিনা, মন চাই যেতে মদিনা, দেখব সোনার মদিনা, একদিন আমিও যাব, একদিন আমিও যাব, ডাক দে শহে মদিনা, একদিন আমিও যাব, ডাক দে শহে মদিনা, আমি এক গরিব দুঃখী কিভাবে যাব মদিনা, আমি এক গরিব দুঃখী কিভাবে যাব মদিনা, আমি এক গরিব যাব মদিনা, প্রিয় নবীর করুণায়, প্রিয় নবীর করুণায়, একদিন যাব মদিনা, মন চাই যেতে মদিনা, দেখব সোনার মদিনা, তোমারি বিরহে কাঁদি আমি একা নিরালা, তোমারি বিরহে কাঁদি আঁখা, তোমারি বিরহে কাঁদি আমি একানি রাধা, জানি না কত সুন্দর, জানি না কত সুন্দর, তুমি সোনার মদিনা, জানি না কত সুন্দর, তুমি সোনার মদিনা, মন চাই যেতে মদিনা, দেখব সোনার মদিনা, তোমার ধুলি বালিতে রোগের শিফা রয়েছে মদিনা, তোমার ধুলি বালিতে রোগের শিফা রয়েছে, কত পুত পবিত্র তোমার ধুলি মদিনা, কত মদিনা কত পুত পবিত্র তোমার ধুলি মদিনা, হাজীদের কাফেলা দেখে মন যায় আমারও ছুটে, হাজীদের কাফেলা দেখে মন যায় আমারও ছুটে, অশ্রু বয়ে যায় আমার, অশ্রু বয়ে দিলাশ্রু বয়ে যায় আমার তোমার ধনে মদিনা।
শ্রবণ করেছি আপনাদের অনুরোধগুলো, ইনশাল্লাহ আস্তে ধীরে আমাদের সোহেব ভাই শোনাবে ইনশাল্লাহ, আশা করছি। আমাদের টপিকে আমরা ফিরে যাচ্ছি, আজকের বিষয় রহমত ইলাহি।
আল্লাহ তাআলার রহমত, এর তো কোনো সীমা নেই। প্রতিটা বিষয়ের একটা সীমা থাকে, কিন্তু আল্লাহ পাকের রহমতের কোনো সীমা নেই। অসীম রহমত, অসীম বরকত আমাদের উপর আল্লাহ তাআলা বর্ষণ করেন। একবার এক গ্রাম্য ব্যক্তি রিসালাতের দরবারে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির হিসাব কে গ্রহণ করবে? নবী পাক ইরশাদ করলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা। সে আরজ করলো, তিনি কি নিজেই তা গ্রহণ করবে? তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তিনি নিজেই তা গ্রহণ করবে। তখন ওই গ্রাম্য লোকটি মুচকি হেসে দিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুচকি হাসার কারণ জিজ্ঞাসা করলেন যে তুমি কেন মুচকি হাসলে? তখন ওই গ্রাম্য ব্যক্তি বলতে লাগলো, দয়াময় যখন কারো উপর ক্ষমতায় বসেন তখন তাকে ক্ষমাই করে দেন, আর যখন হিসাব নেন তখন মার্জনাই করে দেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে গ্রাম্য লোকটি সত্যই বলেছে, কারণ আল্লাহ তাআলার চেয়ে বড় দয়াবান কেউ নেই। তিনি দয়াবানেরও উপর দয়াবান, তিনি রহমতের উপরও আরও রহমান। অর্থাৎ তার দয়া, তার রহমান, তার অনুগ্রহের উপর পৃথিবীতে আর কেউ নেই। তো এই কথা বলে সেই গ্রাম্য লোকটি তিনি একটি কয়েকটি পংক্তি পাঠ করলেন, যার সারমর্ম হচ্ছে, দয়াময়ের হক যখন কোনো ব্যক্তির সাথে নির্ধারিত হয়ে যায় তখন তিনি আপন সম্মান ও মর্যাদার কারণে তাকে ক্ষমা করে দেন, তিনি অবাধ্যদের অপরাধও ক্ষমা করে দেন, অথচ তারা অত্যন্ত গুণাগার ও অপরাধী হিসাবে স্বীকৃত। আল্লাহ তাআলার দয়া শুধু নেক বান্দাদের উপর তা না, অসংখ্য গুনাহগারদের উপরও আল্লাহ পাকের দয়া। আল্লাহ তাআলা বান্দাকে মাফ করার জন্য, বান্দার গুনাহ ক্ষমা করার জন্য, বান্দাকে জান্নাতে প্রবেশ করার জন্য আল্লাহ তাআলা সবসময় একটি ওসিলা খোঁজে, তালাশ করে যে আমার এই বান্দাকে দেখি কি কারণে আমি জান্নাতে নিতে পারি, কি এমন কাজ করছে, হাজারো গুনাহ করছে কিন্তু আল্লাহর সেদিকে তাওয়াক্কা নেই, একটি ভালো কাজ করছে, আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। অর্থাৎ আমরা যতই গুনাহ করি না কেন, আল্লাহ তাআলা আমাদেরকে নিরাশ হতে মানা করেছে। অনেকে এমনও হয় যে আমার তো এত পাপ হয়ে গেছে, আমি তো এত বছর ধরে গুনাহ করছি, না আমার আল্লাহ তো হয়তো আমার মাফ করবে না, কিন্তু এটা ভুল। আমার আল্লাহ তাআলা এরপরেও মাফ করবে। যেমনিভাবে এক বর্ণনায় আসছে, এক ব্যক্তি তার জীবনের অর্ধ বছর, তার অর্ধেক বছর তিনি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটিয়ে দিল, বাকি যে অর্ধেক বছর তার শেষ সময়টা তিনি আল্লাহ তাআলার নাফরমানি করেছে। একটা সময় তিনি যখন তার আয়নার মধ্যে তার চেহারা দেখলো, দেখতে পেল সে বৃদ্ধ হয়ে গেছে, তার চুল দাড়ি পেকে গেছে, তো সে তখন ভাবতে লাগলো, তার মধ্যে অনুশোচনা হলো যে আমি তো আমার জীবনের অর্ধেক বছর ইবাদতের মধ্যে কাটিয়েছি, বাকি জীবনটা আমি আল্লাহর নাফরমানি দিয়ে কাটিয়েছি, তো আমার কি মাফ হতে পারে, এই গুনাহগার ব্যক্তিরও কি ক্ষমা হতে পারে?
আল্লাহ,
তখন একটি আওয়াজ আসলো যে হ্যাঁ, তুমি তওবা করে নাও, আল্লাহ তাআলা তোমাকে এখনো সুযোগ দিয়েছে, তুমি যদি এখনো তওবা করো আল্লাহ তোমাকে এখনো মাফ করে দিতে পারবে। এর জন্য আমাদের প্রতিটা কাজে নিরাশ হওয়া যাবে না যে আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা। আল্লাহ বান্দার উসিলা খোঁজে, তালাশ করে যে দেখি বান্দার জবান থেকে, বান্দার কাজকর্ম থেকে এমন কিছু পাওয়া যায় কিনা যেই কারণে আমি তাকে ক্ষমা করতে পারি।
রহমতে ইলাহি পাওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে ভিখারি হতে হবে। দুনিয়াবি কোনো নাজ নেয়ামত পাওয়ার জন্য আমরা কত কিছুই না করি, কোনো চাকরি পাওয়ার জন্য, কোনো ব্যক্তিত্বের একটু দয়া নজর পাওয়ার জন্য, বড় ভাই বলেন, আত্মীয় বলেন, মন্ত্রী বলেন, এমপি বলেন, চেয়ারম্যান বলেন, মূল দয়া এটা আল্লাহ পাকের দরবার থেকেই আসে। আল্লাহ পাকের কাছ থেকে রহমত পাওয়ার জন্য, রহমতে ইলাহি পাবার লক্ষ্যে আমাদেরকে নেক আমল করা উচিত, আল্লাহকে রাজি করা উচিত।
দুনিয়াবি যদি আমি বলি যে আজকে যারা দুনিয়াতে অনেক সুনাম ধন্য, যদিও দুনিয়াবি নিয়ামত অর্জন করছে, এটাও আল্লাহ তাআলার একটি দয়া। এই দয়া রহমত না থাকলে সেও দুনিয়াতে এমন প্রসিদ্ধ হতে পারতো না, সুনাম ধন্য হতে পারতো না। আজকে যারাই আমরা দেখছি আমার নাম সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে, আমার সুনাম সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে যাচ্ছে, আজকে সবাই আমাকে দেখে সালাম দিচ্ছে, সবাই আমার সম্মান করছে, আজকে তো প্রতিটা মানুষ আমাকে দেখলেই আমার সাথে মুসাফা করার জন্য লাইনে দাঁড়াচ্ছে, এই যে সম্মান, এই যে নিয়ামত অর্জন করছে, যারা বড় বড় ইন্ডাস্ট্রির মালিক, যারা বড় বড় ব্যবসায়ী, বড় বড় চাকরির মধ্যে আছে, অর্থাৎ যত নিয়ামতই পাচ্ছে সবই কিন্তু আমরা যদি দেখি কারো না কারো উসিলা, এটা ঠিক আছে, কিন্তু মূল দয়া কিন্তু আল্লাহ তাআলারই।
আল্লাহ পাক এমন দয়ালু যিনি নাফরমানদের উপরও দয়া ও অনুগ্রহের বৃষ্টি বর্ষণ করে। তিনি এমন হালিম যখন নিজের কোনো বান্দাকে গুনাহের ব্যাপারে অনুতপ্ত ও লজ্জিত হতে দেখেন, তখন উনি আপন দয়ায় তার তওবাকে কবুল করে নেন। তিনি এমন আলিম যিনি অন্তরের গোপন রহস্য জানেন, নিয়ত সমূহের ব্যাপারেও অবগত এবং জমিন ও আসমানের কোনো বস্তু তার থেকে গোপন নয়। তিনি এমন আজিম যে কাউকে ক্ষমা করা তার জন্য কোনো কঠিন ব্যাপারই নয়। মুসলিম শরীফের হাদিসে রয়েছে, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক জমিন ও আসমান সৃষ্টির দিন 100 রহমত সৃষ্টি করেন, প্রত্যেক রহমত জমিন ও আসমানের মাঝখানে একটি জায়গায় রেখে দেন, সেগুলো হতে একটি রহমত জমিনের উপর নাজিল করেন, আর এর দ্বারা মা তার সন্তানকে, বন্য প্রাণীরা, অন্য পাখিরা একে অপরকে দয়া করে, এমনকি ঘোড়া তার পা তার বাচ্চার কাছ থেকে দূরে সরিয়ে নেই, এই কারণে যে তার আঘাত যেন না লাগে। আর যখন কিয়ামতের দিন আসবে তখন আল্লাহ পাক সেই রহমতের উপর 99টি রহমতের সাথে মিশ্রিত করে 100 রহমত পূর্ণ করে দিবেন, এবং কিয়ামতের দিন সেখান থেকে আপন বান্দাদের উপর দয়া বর্ষণ করবেন। আসুন আল্লাহ পাকের রহমত সম্বলিত একটি ইমানি উদ্দীপক বাণী এবং ঘটনা শ্রবণ করি। বুখারী শরীফে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাকের রসুল রাসূলে মাকবুল হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন যখন আল্লাহ পাক বান্দাদের হিসাব নিকাশ হতে অবসর হবেন, তো একজন ব্যক্তি যে জান্নাত ও জাহান্নামের মাঝে রয়ে যাবে, সে দোযখীদের মধ্যে শেষ ব্যক্তি হবে যে জান্নাতে পরবর্তী সময়ে যাবে। তো জান্নাতে প্রবেশ করার পূর্বে তার মুখ দোযখের দিকে থাকবে এবং সে আরজ করবে, হে আমার মালিক, আমার মুখকে তুমি দোযখ থেকে ফিরিয়ে জান্নাতের দিকে দিয়ে দাও, কেননা তার দুর্গন্ধ আমাকে মেরে ফেলছে, তার আগুনের শিখা আমাকে জ্বালিয়ে দিচ্ছে। আল্লাহ পাক ইরশাদ করবেন, যদি তোমার উপর এই দয়া করা হয় তাহলে এটা ব্যতীত আর কিছু চাইবে না তো? তখন সে বান্দা আরজ করবে, তোমার ইজ্জতের শপথ, আমি আর কিছুই চাইব না, আমাকে ব্যাস ওই দোযখের মুখ থেকে আমার চেহারাকে ঘুরিয়ে দাও, আমাকে জান্নাতের দিকে ফিরিয়ে দাও। তখন আল্লাহ পাক তার মুখ দোযখ হতে ফিরিয়ে দিবেন। যখন সে বান্দা জান্নাতের দিকে মুখ করবে তো জান্নাতের নিয়ামতরাজি দেখতে থাকবে, যতক্ষণ সে বান্দা আল্লাহর আদেশ ব্যতীত চুপ থাকবে ততক্ষণ সে ওই অবস্থাতেই থাকবে, জান্নাত দেখতে থাকবে। অতঃপর আরজ করবে, হে আমার রব, হে আমার মালিক, আমাকে জান্নাতের একটু নিকটবর্তী করে দাও। তখন আল্লাহ পাক তাকে বলবে, তুমি কি ওয়াদা করনি যে তুমি যা কিছু চাওয়ার চেয়ে নিয়েছো, এখন এটা ব্যতীত আর কিছুই চাইবে না? তখন সে আরজ করবে, হে আমার প্রতিপালক, আমি তোমার বান্ধাদের মধ্য হতে সবচেয়ে বেশি দুর্ভাগা হতে চাই না, আমি তোমার বান্দাদের মধ্যে সবচাইতে নাফরমান হতে চাই না। আল্লাহ পাক ইরশাদ করবেন, হতে পারে তুমি এটাও পেয়ে যাবে, তো তারপর কি আর কোনো কিছু চাইবে? তুমি তো পিছনে চেয়েছিলে যে জাহান্নামের কাছ থেকে যেন তোমাকে দূরে সরিয়ে দিই, এখন আবার তুমি জান্নাতের নিয়ামতরাজি পেয়ে তুমি জান্নাতের দিকে অগ্রসর হতে চাচ্ছ না, তুমি তো তোমার ওয়াদা খেলাফ করছো, হতে পারে তুমি এরপরে আরও কিছু চাইতে পারো। তখন ওই বান্দা ইরশাদ করবে যে, না আল্লাহ পাক, আমি শপথ করছি এখন আমি আর কোনো কিছুই চাইবো না। তখন আল্লাহ পাক তাকে জান্নাতের নিকটবর্তী করে দিবেন। যখন সে জান্নাতের দরজার নিকট পৌঁছে যাবে এবং জান্নাতের সৌন্দর্য সে অনুভব করবে, অতঃপর যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক চাইবে সে চুপ থাকবে। এরপর সে আরজ করবে, হে আমার মালিক আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও না। সে তো জানে তার রব কত দয়ালু, না এর জন্য তো সে বারবার চাচ্ছে। রব তাআলা যে কত দয়াবান, কত সুন্দরভাবে ওই বান্দার, ওই জাহান্নামী বান্দার কথাগুলোকে, আরজগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নিচ্ছেন, আর এক একটি ধাপ অতিক্রম করে করে তাকে জান্নাতের সেই দৌড় প্রান্তে নিয়ে গিয়েছেন। তা আল্লাহ পাক এরশাদ করবে, হে ইবনে আদম আফসোস, তুমি কি পরিমাণ ওয়াদা ভঙ্গকারী, তুমি কি এই ওয়াদা করনি, যা কিছু তুমি পেয়েছো এর চেয়ে বেশি কিছু চাইবে না? সে আরজ করবে, মালিক তুমি আমাকে তোমার সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি দুর্ভাগা বানিও না। এরপর আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দান করবেন এবং বলবেন, চাও কি চাইবে? তা শুনে সে তার সমস্ত আকাঙ্ক্ষা প্রকাশ করবে এবং এই পর্যন্ত তার আকাঙ্ক্ষা নিঃশেষ হয়ে যাবে। এরপর আল্লাহ পাক তাকে বলবেন, তুমি যা চাইবে তাই তোমাকে দেওয়া হবে, এর মতো আরও দেওয়া হবে, বরং এর চেয়ে আরও বেশি, 10 গুণ বেশি দেওয়া হবে। এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বর্ণনাকৃত ঘটনা থেকে জানা গেল দয়ালু প্রতিপালকের কাছে ফরিয়াদকারী বঞ্চিত থাকে না, আল্লাহ পাকের নিকট দোয়া প্রার্থনাকারী বঞ্চিত থাকে না, কিন্তু দোয়ার আদব ও সামনে রাখা প্রয়োজন। আসুন দোয়ার আদব হতে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ মাসালা মাদানী চ্যানেলের মাধ্যমে জানার চেষ্টা করি আর আল্লাহ পাকের রহমতকে নিজের জীবনে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি।
রহমত প্রাপ্তির জন্য কিছু পেতে হলে কিছু দিতে হয়, এটা কিন্তু দুনিয়াবী একটা রীতি। আপনি কারোর জন্য কিছু করলে নিঃস্বার্থভাবে মানুষ বলে যদিও, তারপরেও কিন্তু অনেক সময় স্বার্থ হাসিল হয়েই যায়। তারপরও মহান রব তাআলার দরবার থেকে রহমত প্রাপ্তি কিন্তু আমরা কিছু না করলেও পেয়ে যাই। আপনি দেখুন আল্লাহ পাকের যারা ইবাদত বন্দি করে আল্লাহ পাক তাদের উপর রহমত বর্ষণ করেন, কিন্তু যারা ইবাদত বন্দি করেন না, যারা আল্লাহ তাআলা নাফরমানি করে থাকে তাদের উপর কি আল্লাহ রহমত কম রয়েছে? নিঃসন্দেহে না। যারা অমুসলিম তাদের উপর কি আল্লাহ রহমত কম রয়েছে? না, তারাও রহমত প্রাপ্ত হচ্ছে, কিন্তু বিশেষ রহমত প্রাপ্ত তারাই হবে যারা আল্লাহকে রাজি খুশি করবেন, যারা আল্লাহর ইবাদত করবেন, যারা বন্দেগি করবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রহমাতাল্লাহি আল্লাহু গফুরুর রহিম।
সুবহানাল্লাহ।
কোরআনুল মাজিদের আয়াতে কারিমা তো দেখেন, আল্লাহু আকবার, নিশ্চয়ই যারা ইমান এনেছে, যারা হিজরত করেছে এবং যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, তারা আল্লাহর রহমত আশা করে। আর আল্লাহ ক্ষমাশীল, মহা পরম দয়ালু। এখানে দেখুন যে বিষয়গুলো, আল্লাহর জন্য হিজরত করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এখন জিহাদ তো সাহাবায়ে কেরাম করেছেন, এখন কি জিহাদ করা যায় না? জিহাদ অবশ্যই করা যায়। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ বলেন, নফসের সাথে জিহাদ করা হচ্ছে জিহাদে আকবর। এখন মানুষ আমরা গুনাহের কাজে লিপ্ত হয়ে যাই, এখন এখানে জিহাদ প্রয়োজন, শয়তানের সাথে যুদ্ধ করা, যে না আমি গুনাহ করবো না, নেকির কাজে অতিবাহিত করব। শীতকাল চলছে, এখন ফজরের নামাজ পড়তে উঠতে কতটা কষ্ট, ওযু করতে গেলে হাত ব্যথা হয়ে যায়, পা ব্যথা হয়ে যায়, পানি এতটা ঠান্ডা থাকে। এখানে শয়তান ওয়াসওয়াসা দেয়, তুমি ঘুমিয়ে যাও, ঘুম পড়ে যাও, পরে পরে নিও, আর কাজা করে নিও, ঠান্ডা জ্বর চলে আসবে। এরপরেও এটাকে, এই অসওয়াসওয়াকে অবজ্ঞা করে যারা আল্লাহ রহমত প্রাপ্ত হয়, ফজরের নামাজ আদায় করে, ওযু যারা করে, তাদের জন্য আল্লাহ পাক ক্ষমাশীল হবেন, তাদের জন্য আল্লাহ পাক পরম দয়ালু হবেন। এজন্যই আমাদেরকে আল্লাহ পাকের রহমতের জন্য ইবাদত বন্দেগী করতে হবে, তাকে রাজি এবং খুশি করতে হবে। পাশাপাশি যারা গুনাহগার রয়েছি আমরা, আমরাও রহমত প্রাপ্তি অবশ্যই, আমরা রহমত পাচ্ছি আরও কামনা করতে পারি, কেননা রহমত অনেক বড় রয়েছে, আল্লাহ পাকের রহমত অনেক বড় রয়েছে। আল্লাহ পাক আমাদের উপর দয়া করুন। কিছু কল আমরা নিয়ে নিই, এরপরে আমরা আবারও আসব টপিকের দিকে ইনশাআল্লাহ তাআলা। জি, কল চালিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ মারুফ, আমি চট্টগ্রাম থেকে। আমি একটু নাচ শুনতে চাই, মাদানী মাদানী ওয়ালে।
মাশাআল্লাহ, মাদানী মাদানী ওয়ালে আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। নেক্সট।
আমার নাম মেহেরিয়া হাসান ওয়ালি, আমি বর্ধমান থেকে বলছি। আমি একটু নাচ শুনতে চাই, নাচতে
যেখানে
আল্লাহ ওয়ালাদের কথা আলোচনা হবে, আল্লাহ রহমতের কথা আলোচনা হবে, দিনই আলোচনা হবে, সেখানে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হবে। মাশাআল্লাহ, এভাবে করে আমাদের বাচ্চাদেরকে শেখানো উচিত, তাদেরকে আমাদের সাথে। দেখবেন অনেক সময় দেখা যায় অনেক মা বাবা তারা যেমন গুনাহের কাজে সন্তানদেরকে সাথে করে নিয়ে যায়, আবার অনেক মা বাবা নেকির কাজেও সন্তানেরকে সাথে করে নিয়ে যায়। মাকে দেখবেন সন্তানদেরকে নিজের সাথে করে নামাজ আদায় করায়, বাবা তার সন্তানকে নিয়ে মসজিদে চলে যায়, বাবা তার সন্তানকে নিয়ে কোনো মেহফিলে চলে যায়, মা বাবা সন্তানদেরকে নিয়ে মাদানী চ্যানেল দেখে। এগুলো তো নেকির কাজ, সুবহানাল্লাহ বিহামদি। যেভাবে করে মা বাবাও শিক্ষা অর্জন করছেন, তেমনিভাবে সন্তানরাও শিক্ষা অর্জন করছে। তো এই সব কাজের গুল কাজের মধ্যে আমাদের অ্যাক্টিভিটিস বাড়ানো দরকার আল্লাহর রহমত প্রাপ্তির জন্য। জি শোয়েব ভাই।
আমায় কাছে ডেকে নাও, মদনী মদিনে বালে, আমায় কাছে ডেকে নাও, আকা আমায় কাছে ডেকে নাও, মদনী মদিনে বালে, প্রেমের সুধা পান করা, আকা প্রেমের সুধা পান করা, মদনী মদিনে বালে, যখন গাবে তোমার দিদার, যখন গাবে তোমার দিদার, তখনই ঈদে হবে আমার, তখনই ঈদে হবে আমার, আমার স্বপ্নে এসো আমার স্বপ্নে শোনা, মদনী মদিনে বালে, আমার স্বপ্নে শোনা, মদনী মদিনে বালে, আমি যদিও চরণে রেখো না আকা, মাই চরণে রেখো না, মদনী মদিনে বালে, আমায় কাছে ডেকে নাও, মদনী মদিনে বালে, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, ভুলি ভুলব না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। অতি শীতল হাওয়া মদিনারি, অতি শীতল হাওয়া মদিনারি, সুরভিত হাওয়া মদিনারি, মনে ইচ্ছে খোদা মদিনারি, মনে দেখালি গলি মদিনা রে, দেখালি গলি মদিনা রে, অতি শীতল হাওয়া মদিনা রে।
আমরা অনুরোধও আপনাদের রাখার চেষ্টা করছি, আর পাশাপাশি আমরা টপিকে নিয়েও আলোচনা চালিয়ে যাচ্ছি। আমাদের বিষয় রহমত ইলাহি, আল্লাহ তার রহমত প্রাপ্তির মাধ্যম। বিভিন্ন কিতাবের মধ্যে, বিভিন্ন আলোচনার মধ্যে আল্লাহ পাকের রহমত এমন এমন বিষয়ের উপর হয়েছে যেগুলো শুনলে, যেগুলো পাঠ করলে বোঝা যায় যে অনেক বড় বড় ইবাদত গুজার। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই এর কথা কে না জানে? ওনার কিতাব মুকাশাফাতুল কুলুব, ইহাউল উলুমুদ্দিন, একজন মানুষকে গড়ার জন্য, মানুষকে মানুষ হিসাবে চেনার জন্য এই কিতাবগুলো অধ্যয়ন করা খুবই জরুরি রয়েছে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ ইন্তেকালের পরে কেউ তাকে স্বপ্নে দেখে জিজ্ঞেস, মা ফাআলাল্লাহ বিকা, আল্লাহ পাক আপনার সাথে কীরূপ আচরণ করেছেন? তিনি বললেন, আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন। তো অ্যাকচুয়ালভাবে মনে হচ্ছে তো যে তিনি তেনার লিখনি, সেই ইবাদাত বন্দেগি অনেক কিছুর মাধ্যমে আল্লাহকে তালাকে রাজি করেছেন, কিন্তু তিনি যে কথা বলেছেন না যে ওনাকে মাফ করার মাধ্যম কী ছিল, ক্ষমা করার মাধ্যম কী ছিল? মাধ্যম ছিল যে উনি কিতাব লিখতেছিলেন, তো দোয়াত যে রয়েছে কালি, এই কালি পান করার জন্য মাছি এসেছে, তো তাকে ওই উনি লেখা বন্ধ করে দিলেন, ওই কালি তৃষ্ণার্থ ছিল হয়তো, পান করে চলে গেল, আবার লেখা শুরু করে দিল। এই যে মাসির উপরে সে দয়া করেছেন, এজন্য আল্লাহ পাক তাকে ক্ষমা করে। এভাবে করে আপনি অসংখ্য মাকতাবাতুল মদিনার একটি কিতাব রয়েছে, 152টি রহমতে ভরা ঘটনা, যদি এটা অধ্যয়ন করা যায় তখন বোঝা যায় যে মানুষকে আল্লাহ পাক কেমন কেমন দয়া করেছেন, কোন কোন বিষয় নিয়ে দয়া করেছে। আল্লাহ পাক ওসিলা খোঁজ করবেন যে বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এজন্য এমন কোনো কাজ, এমন কোনো জিনিস, এমন কিছু আপনার আমরা করে বসি যার দ্বারা আল্লাহ পাকের তো নিঃসন্দেহে আল্লাহ পাকের রহমত পাওয়ার আমরা অযোগ্য, আমাদের যোগ্যতা থাকে না, তারপরেও আল্লাহ পাকের রহমত আমরা চাইব। সেই দাহিয়াতুল কলবি যে তার কন্যা সন্তানদেরকে মাটিতে পুঁতে রাখতো, জীবন্ত মাটিতে, সে আইয়ামে জাহিলিয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে বললেন, আমার কি ক্ষমা রয়েছে, আমিও কি মাফ পাবো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেকগুলো প্রশ্ন করলেন, যখন এই লাস্ট কথা, তারপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিরাশ করলেন না, বললেন, তুমি কালিমা তাইয়্যেবা পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিবে, তাকে পুত পবিত্র করে দিলেন আল্লাহ পাক, তার পিছনের সমস্ত গুণ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তিনি সাহাবি হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন, তিনি কাতি জান্নাতি হয়ে গেলেন নবী পাকের সোহবত এবং এই ইসলামে পদার্পণের জন্য। আল্লাহ পাকের রহমত দেখুন কত গুণা, জীবন্ত কন্যা সন্তানকে আপনার মাটিতে পুঁতে দেয়, যেই কন্যা সন্তানকে আল্লাহর রহমত বলা হয়েছে। আমাদের সমাজের মধ্যে এখনও কন্যা সন্তান হলে মুখ বেজার হয়ে যায়, হ্যাঁ, স্ত্রীকে মারধর করা হয়, বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, তালাক পর্যন্ত হয়ে যায় এই কন্যা সন্তানের জন্য। কন্যা সন্তান দিয়েছেন কে? আল্লাহ পাক। তো রহমত বা কন্যা সন্তানের ব্যাপারে আসছে যে যার একটি কন্যা সন্তান একটি জান্নাত, তার দুইটি তার দুইটি জান্নাত।
সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ।
আল্লাহ যার উপর খুশি হয় বাবু, তখনই আল্লাহ তাকে কন্যা সন্তান
দান করে।
যেখানে আল্লাহ তাআলা আমার উপর খুশি হয়েছে আর সেই কাজটা আমি আল্লাহর উপর নারাজ হয়ে গেছি, মানে পুরো বিপরীত কাজ করছি। তো পক্ষান্তর আমরা রহমত আল্লাহর দয়া কীভাবে পাবো? আসলে এমন এমন অনেক ঘটনা আছে কিতাবের মধ্যে যে শুনলে আসলে আশ্চর্য লাগে যে আল্লাহ তাআলার দয়া এমন হতে পারে। যেমনইভাবে ফয়জানের সুন্নতের মধ্যে একটি খুব সুন্দর একটি ঘটনা যেটা মাদানী চ্যানেলের মধ্যেও অনেকবার বলা হয়েছে, যে দুই ভাই ছিলেন, একজন বদকার একজন নেককার। তো ওই বদকার ভাই, গুনাহগার ভাই, তার যখন ইন্তেকালের সময় চলে আসলো মুমূর্ষ অবস্থায়, তো তার নেক ভাই সে বলতে লাগলো যে তোমাকে আমি অনেক বুঝিয়েছি, তুমি আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ পাকের আনুগত্য করো, কিন্তু তুমি কখনো শোনোনি, তোমার ইন্তেকাল হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, যদি তোমাকে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠিয়ে দেয় তখন তুমি কি করবে? তখন সে বলবে তার নেককার ভাইকে, যদি আমার আমলের ফয়সালা, আমার হিসাবের ফয়সালা যদি কাল কিয়ামতের ময়দানে আমার মার হাতে অর্পণ করা হয়, আমার মা আমাকে কোথায় পাঠাবে, জান্নাতে না জাহান্নামে? আমার মায়ের ডিসিশন কী থাকবে? তো সে বলল, মা তো এত দয়ালু, মা তো চাইবে না সন্তান জাহান্নামে যাক, মা তো এটাই চাবে যে তার সন্তান জান্নাতে যাক। তখন সেই গুনাহগার ভাই ওই কঠিন সময়ে মৃত্যুর আগ মুহূর্তে সে বলতে লাগলো, আমার মা এত দয়ালু, আমার মা দয়া করে যদি আমাকে জান্নাতে যাওয়ার জন্য সুযোগ করে, সে জান্নাতে যাওয়ার ডিসিশন দিতে পারে, তাহলে আমার আল্লাহ পাক তো আমার মায়ের থেকে অধিক দয়ালু, আমার আল্লাহ কীভাবে আমাকে জাহান্নামে নিতে পারে? বাস এই কথা বলেই তার ইন্তেকাল হলো। তার ভাই তাকে স্বপ্নে দেখলো, স্বপ্নের মধ্যে ভালো অবস্থায় জান্নাতের মধ্যে ঘোরাঘুরি দেখতে পেলো। তখন বলল, তোমার এই অবস্থা কেন? তখন সে বলতে লাগলো, বাস মৃত্যুর আগ মুহূর্তে আমার ওই কথাটাই আল্লাহ তাআলা আমার প্রতি এত খুশি হয়ে গেছে যে আমাকে মাফ করে দিয়েছে। জাস্ট একটা কথা যে আমার আল্লাহ তাআলা তো আমাকে জাহান্নামে নিবে না, আল্লাহ আমাকে জান্নাত দান করবে। তো এই সামান্য একটি জবান দিয়ে ছোট একটি কথা, যে কথা হতে পারে আল্লাহ তাআলা খুশি হয়ে যেতে পারে। তো আমরাও জানি না আমাদের জবান দিয়ে এমন কোন কথা বের হয় যে জবান দ্বারা হয়তো বা গুনাহের ভরা বা কুফরি বাক্য যদি বের হয়ে যায়, হতে পারে আল্লাহ তাআলা আমার এই কথার কারণে আমার শত বছরের ইবাদত বরবাদ করতে পারে। আবার পক্ষান্তরে দেখা যায় এমন কোনো কথা, যেই কথাটা বললে হয়তো আমার আল্লাহ খুশি হয়ে যাবে, সেই কথার মাধ্যমে আল্লাহ আমাকে মাফও করে দিতে পারে। কুরআনে পাকের মধ্যেও আল্লাহ তাআলা সূরা জুমার 53 নং আয়াতে ইরশাদ করেন, কানজুল ইমানের অনুবাদ, আপনি বলুন, হে আমার ওই বান্দাগণ যারা নিজেদের আত্মার প্রতি অবিচার করেছে, আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয়ো না, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়ালু। একবার সাইয়েদুনা মুসা কালিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াসালাম তার এক মোনাজাতের মধ্যে, প্রার্থনার মধ্যে আরজ করল, হে আমার প্রতিপালক। তখন আল্লাহ তাআলা ইরশাদ করলেন, লাব্বাইক ইয়া মুসা। তখন মুসা আলাইহি সালাম আল্লাহ পাককে সাথে আরজ করলেন যে, হে আল্লাহ পাক, আমার কী বা আছে যোগ্যতা যে তুমি আমার ডাকে লাব্বাইক বলে সাড়া দিয়েছো? তখন আল্লাহ তাআলা ইরশাদ করবেন যে, আমার এটি পছন্দ যে আমার কোনো বান্দাকে, আমার যেই বান্দা আমাকে ইয়া রব, হে আমার প্রতিপালক বলবে, আমার এটা পছন্দ, আমি আমার ওই বান্দা ডাকে লাব্বাইক দিব। তখন মুসা আলাইহিস সালাম বলল, হে আল্লাহ তাআলা, এটি কি প্রত্যেক বান্দার অনুগত বান্দার জন্য? তখন আল্লাহ তাআলা বলবে, হ্যাঁ, এটা প্রত্যেক অনুগত বান্দার জন্য এবং গুনাহগার বান্দার জন্য। তখন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আরজ করলেন যে, অনুগত বান্দাদের জন্য তো তাদের আনুগত্যার কারণে তুমি লাব্বাইক বলবে, আর যারা গুনাহগার বান্দা এদেরকে কী কারণে? তখন আমার আল্লাহ তাআলা কত সুন্দর না ইরশাদ করেন যে, হে মুসা, যখন আমি সৎকর্মশীলদেরকে তাদের সৎকর্মের প্রতিদান দেই, আর অসৎকর্মশীলদের যদি তাদের প্রতি অপকর্মের কারণে অনুগ্রহ না করি, তাহলে আমার এত দয়া, আমার এত করুণা কাদের জন্য? কত মানে সুন্দর বলেছেন যে, আমি যদি দয়া, যারা আনুগত্যশীল বান্দা, আমার নেক বান্দা, এদের প্রতি যদি আমি দয়া করি, আমার রহমত বর্ষণ করি, তো আমার গুনাহগার বান্দারা কোথায় যাবে, তাদের প্রতি আমার এই দয়া রহম কোথায় থাকবে? তো এর জন্য আল্লাহ তাআলার প্রতিটা কাজ থেকে নিঃসন্দেহে আমাদেরকে এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবে। আর আল্লাহ তাআলার প্রতি এই সুধারণা রাখা, এটা হচ্ছে ওয়াজিব, এটা রাখতেই হবে। আল্লাহ পাকের উপর সুধারণা রাখা এমন করা যাবে না যে আমরা যখনই আল্লাহ তাআলার এই বাণী শ্রবণ করি, আল্লাহ তাআলার রহমতের কথা শুনি, আমাদের অনেকের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা চলে আসে। যেমনিভাবে আমরা সুসংবাদ পাই মন খুশিও হয়, ঠিক অনুরূপভাবে আবার ওয়াসওয়াসা আসে। কী ওয়াসওয়াসা? দিনের পর দিন অনেকে নামাজ কাজা করে যাচ্ছে, যেমন আল্লাহ তো ক্ষমা করবেই, আল্লাহ তো ক্ষমাশীল, অনেকে সামর্থ্য থাকার পরেও রমজানে রোজা ত্যাগ করছে, সমস্যা নেই আমি রেখে দিব, আল্লাহ তো ক্ষমা করবে, আল্লাহ তো দেখছেন, অনেকে দিনের পর দিন নাফরমানি করে যাচ্ছে, আমার আল্লাহ তো ক্ষমা করবেন। তো হাদিসে পাকের ভাষায় এদেরকে বলা হয় বোকা, যারা এমন ধারণা করবে যে আমার আল্লাহ তো ক্ষমা করবে, আল্লাহ আসলেই ক্ষমা করবে, কিন্তু আল্লাহর এই বাণী শোনার পরে, এই হাদিসে পাক শোনার পরে আমরা যে গুনাহ করতে যাওয়া কন্টিনিউয়াসলি, এটা হচ্ছে বোকাদের ধারণা। আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে প্রকৃত বুদ্ধিমান হচ্ছে তারাই যারা দুনিয়াতে থেকেই তাদের আখিরাতের সামান প্রস্তুতি গ্রহণ করে নেয়। তো এর জন্য আমরা যেন ওই ধোকা, ওই বোকাদের মতো না হই যে আমার আল্লাহ আমাদের ক্ষমা করবে এই বিশ্বাস করে আমরা গুনাহ করেই যাই, গুনাহ করেই যাই। নেককারা কিন্তু এই ধারণা করে না, এরা তো ধারণা অবশ্যই করে আল্লাহ আমাকে ক্ষমা করবেন, পাশাপাশি এরা আনুগত্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়, এরা প্রতিটা কাজ যেই কাজ করলে আল্লাহ তাআলার রহমত পাওয়া যাবে, নেক বান্দারা যারা বুদ্ধিমান তারা ওই কাজ করে, যেমনিভাবে কুরআনে পাক তেলাওয়াত করা, যে তিলাওয়াত করে তার উপর আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয়, একটি হরফ যদি কেউ পাঠ করে আলিফ বলে আল্লাহ তাআলা 10টি রহমত বর্ষণ হয়। তো এইভাবে কুরআনে পাকের তেলাওয়াত, এই যে ইলমে দ্বীনের মজলিস,
দুরুদে পাক পাঠ,
দুরুদে পাঠ পাঠ করা, একবার দুরুদ পাঠ করলে আল্লাহ তাআলা 10টি গুনাহ মাফ করে, রহমত বর্ষণ হয়, 10 গুণ মর্যাদা বাড়িয়ে দেয়। আমরা জানি কী কাজ করলে আমাদের উপর রহমত হবে, কী কাজ করলে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব, আমরা এমন না যে কেউই জানি না, সবাই কিন্তু জানি, এরপরও জানার পর
সবাই জানি,
জানার পরও কিন্তু আমরা গুনাহ করতে থাকি। তো এর জন্য আমাদের এখনই আমাদের হাতে সময় রয়েছে, মৃত্যু আমাদের এখনও চলে আসেনি, এই মৃত্যু আসার আগেই আমরা যদি আমাদের জীবনকে গুছিয়ে নিই, আখিরাতের সামান আমরা যদি প্রস্তুতি গ্রহণ করি, ওই সকল কাজ থেকে যদি বিরত থাকি, তাহলে হতে পারে, আশা করতে পারি যে আল্লাহ আমাদেরকেও ক্ষমা করবেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নিঃসন্দেহে, এবং এই আশা অবশ্যই আমাদের থাকা উচিত, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন, আল্লাহ পাক আমাদেরকে দয়া করবেন, তার রহমতের কামনা বাসনা এটা আমাদের রয়েছে, এবং এখনও রহমত প্রাপ্ত হচ্ছি, ভবিষ্যতের জন্য হতে থাকি, এবং সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে ইন্তিকালের পরেও যেন আল্লাহর রহমতের ভিখারিয়ে থাকি এবং তার রহমত যেন প্রাপ্ত হই। কল কিছু রয়েছে, আমরা কল নিয়ে নিয়ে আমরা আবার আসবো আহমদ রফিবের কাছে। জি, কল চালিয়ে দিই।
আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, নাটোর অনুষ্ঠান দিচ্ছে, আমার তো অত্যন্ত খুব ভালো লাগছে, আমি এরই প্রথম দেখেছি, অনেক সুন্দর সুন্দর কথা বলেছে, অত্যন্ত ভালো লাগছে, আমার জীবনে সবচেয়ে বেশি আনন্দিত হচ্ছে এখন আমি।
মাশাআল্লাহ, আপনি আমাদেরকে কল করেছেন, আপনার কথা শেয়ার করেছেন, মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনার উপর দয়া করুন, আমাদের সকলকে বেহিসাব মাগফিরাত করুন, এই অনুষ্ঠানকে আমাদের জন্য নাজাতের ওসিলা তৈরি করুন,
আমিন।
নিজে দেখুন, অপরকে দেখতে উৎসাহিত করুন। নেক্সট কল।
আমার নাম মোহাম্মদ নাসিম আসরাফি, সৈয়দপুর। আমি একটা নাট শুনতে চাই, সবচেয়ে আলা ও আলা আমার নাম,
সবচেয়ে আলা ও আলা আমারা নবী ইনশাআল্লাহ। নেক্সট।
আমি আপনার বলছি, চাঁদপুর জেলা শাহরাস্তি থানা হোসেনপুর গ্রাম থেকে। মাশাআল্লাহ, মারহাবা, রহমতুল্লাহ, প্রভাত অনুষ্ঠান, বিষয় রহমত এলাহি, আল্লাহ পাকের অশেষ দয়ায় আমরা রহমতুল্লাহ আলামিন, হুজুরপুর নূর রহমতুল্লাহ আলামিন আমরা পেয়েছি, অমার সাল্লাহ কিল্লা রহমতুল্লাহ আলামিন, যার এই রহমতের এলাহিতে আমরা আজকে অনেক ধন্য, যে নবীর কারণে নবীর উম্মত হয়ে আমরা ধন্য হয়েছি। আমি ধন্যবাদ জানাই মোবাইলকে দাওয়াত ইসলামের আমাদের ভাই, এবং রয়েছেন আমাদের এহসান আল কাদির, নামটি অনেক সুন্দর নাম, আমি অনেক ভালোবাসি ভাই এই নামটিকে, এবং প্রিয় নাথখা রয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানে। আমি একটি নাচ শুনতে চাই,
এদিকে তে নূর দেখো, ওইদিকে তে নূর নূর,
এই নাচটি শুনিয়ে দিবেন
পরিবেশের সাথে, দাওয়াত ইসলামের দিনী কাজের সাথে আজীবন সম্পৃক্ত থাকার তৌফিক দিন, নেক আমল করার, নেক কাজ করার তৌফিক দান করুন, আমিন। বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় খুবই সংক্ষিপ্ত, শোয়েব ভাই কি একটু সবসে আলা ওয়ালা হামারা নবী,
সবসে আলা হামারা নবী, সবসে বালা আলা হামারা নবী, আপনি মা লাকা سب سے اعلیٰ اعلیٰ ہمارا نبی سب سے بالا اعلیٰ ہمارا کون دیتا ہے دینے کو منہ چاہیے دینے والا ہے سچا ہمارا غمزدوں کو رضا مجدا دیجیے کہ ہے بے قصوں کا سہارا ہمارا نبی سب سے اعلیٰ اعلیٰ ہمارا نبی سب سے بالا اعلیٰ ہمارا نبی
আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি আমরা সংক্ষিপ্ত সময়ের জন্য যাব এরপরে আমরা সাল্লাদু সাল্লামের মাধ্যমে আজকের অনুষ্ঠানের ইতি টানার চেষ্টা করবেন
মোট কথা আমরা তো আল্লাহ তাআলার রহমতের চাদরে আচ্ছাদিত যেখানে যাই সেখানে আল্লাহ তাআলার রহমত রয়েছে আল্লাহ তাআলা যাকে যেভাবে চায় সেভাবে কিন্তু তার রহমতের চাদরে আচ্ছাদিত করতে পারেন তাকে বিভিন্ন গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে পারেন জাহান্নামের মতো ভয়াবহ আজাব থেকে মুক্ত করতে পারেন যেমনটি হযরত সাইয়েদুনা ঈসা রূহুল্লাহ আলা নবীনা আলাইহি সালাতু ওয়াসালাম একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন যেখানে আজাব হচ্ছিল কিছু সময় অতিবাহিত হবার পর যখন পুনরায় ওই স্থান দিয়ে আবারও অতিক্রম করছিলেন তখন দেখলেন ওই কবরে নূর আর নূরেই অতিবাহিত হচ্ছে আর আল্লাহ তাআলার রহমত বর্ষণ হচ্ছে তিনি আলা নবীনা আলাইহি সালাতু ওয়াসালাম খুবই আশ্চর্যজনিত হলেন এবং আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন হে আমার রব আমাকে এর রহস্য সম্পর্কে বলুন এরশাদ হলো ওহে আইসা আলা নবীনা আলাইহি সালাতু ওয়াসালাম এ ব্যক্তি খুবই গুনহগার হওয়ার কারণে আমি তাকে আজাবে গ্রেফতার করেছিলাম কিন্তু মৃত্যুর সময় তার স্ত্রী সন্তান সম্ভবা ছিল আর আজকে ওই সন্তান ওই স্ত্রী তাকে মক্তবে পাঠানোর কারণে বিসমিল্লাহি রহমান রহিম পাঠ করল আর তার কারণে আমি তার কবর থেকে আজাব উঠিয়ে দিলাম যে লোকের সন্তান জমিনের উপরে আমার কালাম আমার ইলমে দিন হাসিল করবে আর সেই লোককে আমি জমিনের নিচে কীভাবে আজাব দিতে পারি প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা এই ঘটনা থেকে এটাও অর্জন করতে পারি যে ইলমে দিন আমাদেরকে গুনাহ থেকে বাঁচাতে পারে কবরের আজাব থেকে হেফাজত করতে পারে তাই আসুন না আমরা আমাদের সন্তানদেরকে বিভিন্নভাবে এদিক ওদিক শিক্ষায় শিক্ষিত না করে ইলমে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা জারি রাখি আমাদের দাওয়াত ইসলামের দারুল মদিনা তারপর মাদ্রাসাতুল মদিনা জামিয়াতুল মদিনার মতন প্রতিষ্ঠানে ভর্তি করে ইলমে দ্বীন হাসিল করানোর চেষ্টা করি আর নিজেরা এর উপকার গ্রহণ করি
আসলে নেক কাজের মধ্যে বারাকাত রয়েছে নেক কাজ করলে আমরা ইনশাআল্লাহ তাআলা বারাকাত লাভের একটা মাধ্যম হব এজন্য আমাদের সবসময় নেকির কাজ করা উচিত দেখুন প্রত্যেকটি ক্ষেত্রে তো আল্লাহ রহমত রয়েছে কিন্তু আমাদের চেষ্টাও তো জারি রাখতে হবে তাই না রহমত পাওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ তো করতে হবে নেক আমল তো করতে হবে তো নেক আমলগুলো করি ফরিয়াদগুলো করি জি এসান ভাই
সর্বশেষে বলতে চাব যে আল্লাহ তাআলার যেই রহমতগুলি বিশেষভাবে আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন এর মধ্যে যদি আমরা দেখি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদের মাঝে পাঠিয়ে সবচেয়ে বড় রহমতের উপর রহমত করেছেন দয়ার উপর দয়া করেছেন তো এই রহমত থেকে যেন আমরা বঞ্চিত না হই এর জন্য নবী পাকের আদর্শ মোতাবেক চলতে হবে এমন কাজ করা যাবে না যেই কাজ করলে যেই কথা বললে যার দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পাবে তার শানে বেয়াদবি হবে ওই কাজ থেকে বেঁচে থাকতে হবে ঠিক তেমনি কুরআনে পাক দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে রহমত দিয়েছেন। এই কুরআনে পাকের সম্মান করতে হবে, তেলাওয়াত করতে হবে, পাশাপাশি আমাদেরকে পিতামাতা দিয়েছেন, যারা পিতামাতা বাধ্য হবে আল্লাহ তাআলা এদের উপর রহমত বর্ষণ করবেন, যারা এর অবাধ্য হবে এদের উপর আল্লাহ তাআলা কি রহমত বর্ষণ হবে না, আজাব হবে। তো যেই সমস্ত বিষয়গুলি আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন রহমত লাভের জন্য, আমরা ওই মাধ্যমগুলি, ওই বিষয়গুলি নিজের মধ্যে আঁকড়িয়ে যদি রাখি, ওই বিষয়গুলি যদি আমরা আমল করি, আল্লাহ তাআলা রহমত আমাদের উপর বর্ষণ হবে ইনশাআল্লাহ তাআলা। আর এর জন্য আমাদের দাওয়াত ইসলামী বা শেখ তরিকত আমির আহলে সুন্নত বানিয়ে দাওয়াত ইসলামী মাওলানা ইলিয়াস আতার কাদেরী দামত বরকাতুহুল আলিয়া আমাদেরকে ওই কাজগুলি করাচ্ছে, যেই কাজগুলির মাধ্যমে আমরা আল্লাহ তাআলা রহমত পেতে পারি। যেমন বারো দিনই কাজ, এর মধ্যে বিশেষ করে বাহাত্তরটি নেক আমল রিসালা আমাদেরকে দিয়েছে। আমরা যদি এই বাহাত্তরটি নেক আমল রিসালাকে প্রতিদিন ফিল আপ করি, আমল করি, আল্লাহ পাকের রহমত আমাদের উপরে বর্ষণ হবে, পাশাপাশি প্রতিটা গুনাহ থেকে কিন্তু আমরা নিজেকে বাঁচাতে পারবো।
আসলেই শেষ মুহূর্তে এহসান ভাই যে কথাগুলো বলেছেন খুবই গুরুত্বপূর্ণ কথা। মুসলমান হিসেবে আমাদের এই কাজগুলো অবশ্যই করা উচিত। আর দেখুন, আল্লাহ পাক আমাদেরকে রহমত দিয়েছেন, এই রহমত প্রাপ্তির উপর খুশি হওয়ারও কথা বলেছেন, এবং সেখানে খুশি হয়ে সম্পদ খরচ করার কথাও বলা হয়েছে। এই রহমতগুলো পেয়ে আমরা কি খুশিও পালন করব, পাশাপাশি কি আল্লাহ পাকের দরবারে ফরিয়াদও করব, আল্লাহ পাকের কাছ থেকে আরও রহমত প্রাপ্তি হবে ইনশাআল্লাহ তাআলা। আর এজন্য এই সকল কিছুই দেখবেন মহান রব তাআলা আমাদেরকে বলেছেন এই অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে, নিঃসন্দেহে এই অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে, আর সর্বজ্ঞ হিসেবে আল্লাহই যথেষ্ট। এজন্য আমাদেরকে সার্বিকভাবে যা কিছুই আমরা করি না কেন আল্লাহ পাকের রহমতের উপর ভরসা রাখতে হবে, নিরাশ হওয়া যাবে না। রহমত ইলাহি অনেক বড় রয়েছে, অনেক বড় রয়েছে। আমাদের থেকে গুনাহ হয়ে গেছে, বেশ গুনাহ হয়েছে, মানুষ মাত্রই ভুল আমরা সকলেই জানি, বারবার গুনাহ হচ্ছে, বারবার তওবা করি, গুনাহ হয়ে গেছে তওবা করি, অন্যায় হয়ে গেছে তওবা করি। মানুষের কাছে গেলে দেখা যায় যে আমরা একটা কাজ করলে ই হয়ে যায়, যেমন আমি এখন মাপ চেয়েছি আবার মাপ চাই কেমনে, আবার একবার গিয়েছি, দুইবার গিয়েছি, তিনবার গিয়েছি, আবার যাই কীভাবে। কিন্তু আল্লাহ পাকের দরবার এমন একটা দরবার যেখানে আল্লাহ পাকের কাছে ক্ষমা না চাইলে আল্লাহ পাক মানে অপছন্দ করেন, ক্ষমা চাওয়াটা কি পছন্দ করেন। আল্লাহ পাকের কাছে যত তওবা করবে ততই পছন্দনীয়, যত ক্ষমা চাইবে আল্লাহ পাক ততই তাকে পছন্দ করেন, ওই বান্দাকে আল্লাহ পাক পছন্দ করেন এবং আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন, আল্লাহ পাক তাকে দয়া করেন, রহমত দান করেন। সেজন্য সর্ব অবস্থায় যখনই গুনাহ হয়ে যায় এই কথা বলা যাবে না যে আমি গুনাহ হচ্ছে তো হতে থাক, একবারে তওবা করব না, দাঁড়িয়ে একবারে রাখব না, হজ করে আসি, নামাজ পড়া শুরু করব, এই ধরনের কথা বলা থেকে আমরা বিরত থাকি। এখনই সময়, আমরা এক সেকেন্ড পরে আমাদের কি ভরসা নেই, আমরা যখন তখন চলে যেতে পারি, আমাদের সামনে থেকে চলে যাচ্ছে, ভূমিষ্ঠ সন্তানও ইন্তেকাল হচ্ছে, বড় হয়েও ইন্তেকাল হচ্ছে, শিশু অবস্থায় ইন্তেকাল হচ্ছে, টিনেজার অবস্থায় ইন্তেকাল হচ্ছে, যৌবনে আসার আগেও ইন্তেকাল হচ্ছে, যৌবনে পদার্পণ করেও ইন্তেকাল হচ্ছে, বিয়ের আগেও ইন্তেকাল হচ্ছে, বিয়ে করার সাথে সাথেও ইন্তেকাল হচ্ছে, বরযাত্রী বেশে যাওয়ার সময় ইন্তেকাল হচ্ছে, আবার বৃদ্ধ অবস্থায় ইন্তেকাল হচ্ছে। কার কখন, আমাদের কখন, কার কখন ডাক আসবে আমরা কেউ জানি না। এজন্য আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ না হয়ে আল্লাহ পাকের রহমত প্রাপ্তির কাজ করি। রহমত তো আমরা পেয়েই যাচ্ছি, আরও পাওয়ার জন্য আল্লাহ পাককে রাজি এবং খুশি করি। আল্লাহ পাক আমাদের উপর দয়া করুন, রহম করুন, রহমত ইলাহি আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আমিন বিজাহি নবী আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলছে সালাতু সালামের টাইম হয়ে গেছে, ইনশাআল্লাহ আমরা পরিশেষে সালাতু সালামের মাধ্যমে শেষ করব। ততক্ষণ সাথেই থাকুন, মাদ্রাসা বাংলার অন্যান্য অনুষ্ঠানমালাগুলো দেখতে থাকুন। আল্লাহ পাক আমাদেরকে নেকির কাজে কাটানো তৌফিক নসিব করুন। আমিন বিজাহি নবী আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মুস্তফা জানি রহমত পেলা খো সালাম শমাই বজমে হিদায়ত পেলা খো সালাম উনকে মৌলা
پر کروڑوں درود ان کے اصحاب اطرت پہ لاکھوں سلام غوثِ اعظم ایمان موتوں کا بنوں کا جلوائے شانِ قدرت پہ لاکھ ڈال دی قلب میں عظمت مصطفیٰ ڈال دی قلب میں عظمت مصطفیٰ سیدی اعلیٰ حضرت پیلا فیض سے جن کے لاکھوں نمازی بنے فیض سے جن کے لاکھوں امام سجے اس امیر اہل سنت پہ لاکھوں سلام مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام شمع بزم ہدایت پہ لاکھوں سلام.
السلام علیکم رسول اللہ. سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک. سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک. سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک. صلاۃ والسلام علیک نبی اللہ و علی آلک اصحابک یا نور اللہ. سبحان ربک رب العزۃ عما یصفون وسلام علی المرسلین الحمد للہ رب العالمین لا الہ الا اللہ محمد رسول اللہ.
تہجد اور فجرের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার.